এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় জেনারেল সহ সাত ইরানি সামরিক কর্মকর্তা শহীদ, ইসরায়েলকে শাস্তি দেয়া হবে বলে সর্বোচ্চ নেতার ঘোষণা। ইসরায়েলি হামলায় ইরানি সামরিক কর্মকর্তার শাহাদাতের পর সুইস রাষ্ট্রদূতকে তলব, তেহরান বলেছে জবাব দেয়ার অধিকার তাদের রয়েছে। বাংলাদেশের রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি বিবেচনায় নিতে রোসামটপকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের উত্তর পূর্বের অরুণাচল রাজ্যের 30 জায়গার নতুন নামকরণ করেছে চীন। ক্ষোভ প্রকাশ করে নয়াদিল্লি বলেছে বেইজিং নির্বোধের মতো কাজ করছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের হামলায় পবিত্র ইসলামের সেনানায়ক মেজর জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও তার কয়েকজন সহযোদ্ধা শাহাদাত উপলক্ষে বাণী দিয়েছেন। তিনি তাতে বলেছেন, ইরানের সাহসী বীরদের জবাবে দখলদার ও ঘৃণিত ইহুদিবাদী ইসরায়েল তার এই অপরাধ এবং এ ধরনের অন্যান্য অপরাধের জন্য অনুশোচনা করতে বাধ্য হবে। তিনি বলেন, দামেস্কের ঘটনায় শহীদ জাহেদি, শহীদ হাজর রাহিমি এবং অন্য শহীদদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমত বর্ষিত হোক, একই সঙ্গে অত্যাচারী ও আগ্রাসী ইহুদিবাদী নেতাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। আমাদের শহীদেরা করুণাময় আল্লাহর কাছ থেকে তাদের দীর্ঘমেয়াদী সংগ্রামের গ্রহণযোগ্যতার প্রমাণ পেয়েছেন এবং তারা এখন আল্লাহর প্রিয় ও পুণ্যবান বান্দাদের সঙ্গে ঐশী আশীর্বাদ উপভোগ করছেন। সর্বোচ্চ নেতা বলেন, জেনারেল জাহিদি 1980-এর দশক থেকেই শাহাদাতকে বরণ করার জন্য অপেক্ষা করছিলেন। সে সময় তিনি বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে লড়াই করছিলেন, তারা কিছুই হারাননি, বরং তারা তাদের পুরস্কার পেয়েছেন। তবে তাদের বিদায়ে শোক সহ্য করাটা ইরানি জাতি, বিশেষ করে যারা তাদেরকে চিনতেন, তাদের জন্য অত্যন্ত কঠিন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমাদের বীর পুরুষেরা জঘন্য ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেবে, আল্লাহর ইচ্ছা ও শক্তিতে আমরা তাদেরকে এই অপরাধ এবং এ ধরনের অন্যান্য অপরাধের জন্য অনুশোচনায় নিপতিত করব। ওয়াসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন, সাইয়েদ আল খামেনেয়ী। গতকাল বিকেলে সিরিয়ার দামেস্কে ইরান দূতাবাস লাগোয়া কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার ও উপদেষ্টা জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও তার সহকর্মী মোহাম্মদ হাদি হাজ রাহিমি সহ সাত সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় আহ্বানে সাড়া দিয়ে ইরানের আইআরজিসির কুস ফোর্সের কিছু সেনা সেদেশে অবস্থান করে পশ্চিম এশিয়ার নিরাপত্তা রক্ষা এবং সিরিয়ায় সন্ত্রাসবাদ, বিশেষ করে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস মোকাবেলায় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার জন্য তেল আবিবের সকল অপকর্মের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন সরকারকেও দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি আজ বলেছেন, হামলার প্রতিবাদে তেহরানে মার্কিন স্বার্থ দেখার দায়িত্বে থাকা সুইস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তিনি আরও বলেন, সুইস দূতাবাসের মাধ্যমে ইহুদিবাদী সরকারের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে। আমির আবদুল্লাহিয়ান বলেন, দামেস্কের হামলার জন্য অবশ্যই আমেরিকাকে জবাবদিহি করতে হবে। এছাড়া সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে ইরান। চিঠিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই অপরাধযজ্ঞের ব্যাপারে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করার দাবি জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও ইরান মিশরের উপপ্রধান জাহরা এরশাদি নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধানের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে এ প্রতিবাদ লেপে পাঠিয়েছেন। এতে তিনি বলেছেন, আন্তর্জাতিক কনভেনশনে প্রচণ্ড যুদ্ধের মধ্যেও কূটনৈতিক স্থাপনাকে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, অথচ ইরানের সঙ্গে ইসরায়েলের সরাসরি কোনো যুদ্ধ না থাকা সত্ত্বেও ওই কনভেনশন লঙ্ঘন করে ইরানি কূটনৈতিক মিশনে হামলা চালিয়েছে তেল আবিব। এ হামলায় আঞ্চলিক ও শান্তি ও নিরাপত্তা বিপন্ন হয়েছে বলে প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়। ভয়ঙ্কর এই হামলার যে প্রতিক্রিয়া হবে তাতে আঞ্চলিক সংঘাত বেঁধে যেতে পারে বলে চিঠিতে উল্লেখ করেন জাহরা এরশাদি। তিনি বলেন, কাজেই ইরান ইসরায়েলের ওই সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশনের উপপ্রধান আরও বলেন, এই হামলায় যে কোনো পরিণতির দায় ইহুদিবাদী ইসরায়েলকে বহন করতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ হামলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পূর্ণ অধিকার তেহরান সংরক্ষণ করে। সোমবার বিকেলে দামেস্কের ইরান দূতাবাস সংলগ্ন কনসুলেট ভবনে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় কনসুলেট ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং দুইজন জেনারেল সহ সাত ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে বর্বরোচিত ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ওই আন্দোলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ হামলা বিনা জবাবে পার পাবে না। হিজবুল্লাহ আজ ভোররাতে এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ইসরায়েলি কাপুরুষতার ধারাবাহিকতা বলে বর্ণনা করা হয়েছে। বিবৃতিতে সাত ইরানি সামরিক উপদেষ্টা শাহাদাতে ইরানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানানো হয়। এতে বলা হয়, এ ধরনের হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ অক্ষকে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রাম থেকে বিরত রাখা যাবে না, বরং এর ফলে প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা শক্তিশালী হবে। দামেস্ক ইরানি কূটনৈতিক মিশনে হামলার জবাব ও প্রতিশোধ গ্রহণের অধিকার প্রতিরোধ অক্ষ সংরক্ষণ করে বলে হিজবুল্লাহর বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সিরিয়ায় ইরানের সাত সামরিক কর্মকর্তার শাহাদাত সম্পর্কে একটি প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসেটমকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোসেটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচোভ গণভবনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা রোসেটমকে বলেন, চলমান প্রকল্প শেষ হলে রূপপুরে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে বর্তমান সরকার। তিনি বলেন, নতুন দুটি ইউনিট স্থাপনের জন্য প্রাথমিক পর্যায়ে কারিগরি জরিপ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের জ্বালানি বর্জ্য রাশিয়ায় ফেরত নেওয়ার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেন। রোসেটমের মহাপরিচালক প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদিত পারমাণবিক জ্বালানি বর্জ্য রাশিয়ান ফেডারেশনকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে রাশিয়া সরকারের পক্ষ থেকে আশ্বাস দেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা যথাসময়ে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের শান্ত বিশ্ব সংবাদে। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। আজ ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই অভিযোগপত্র আমল নেন। এ তথ্য নিশ্চিত করেছেন ড ইউনূসের আইনজীবী আবদুল্লাল মামুন। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা এই মামলায় গত ১ ফেব্রুয়ারি ড ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ড ইউনূসের আইনজীবী আবদুল্লাল মামুন বলেন, সরকারের নির্দেশে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর দুদককে চিঠি দেয়, যেটা তারা পারে না। আর ড ইউনূস যখন এ বিষয়ে মুখ খুলেছেন তখন তড়িঘড়ি করে দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। এর মাধ্যমে ড ইউনূসকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। ভারতের উত্তর পূর্বের রাজ্য ৩০ জায়গায় নতুন নামকরণ করেছে চীন, যা নিয়ে ভারত তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাপ কথা আপনার বাড়ির নতুন নাম দিলে বাড়িটিকে আমার হয়ে যাবে, এসব নামকরণ করে কোনো লাভ হবে না। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা পায়ে পা দিয়ে বিবাদ সৃষ্টি করছে। অরুণাচল নিয়ে চীন নির্বোধের মতো কাজ করছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, গত বছরও চীন অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গার চীনা নাম বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে। গত রোববার নতুন করে আরও ৩০টি জায়গার চীনা নামকরণ করেছে বেইজিং। ভারতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সহ সীমান্ত রাজ্যগুলোতে বিশেষ দৃষ্টি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আজ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাসহ মোট ৬টি রাজ্যের বিশেষ পর্যবেক্ষক নিয়োগের কথা জানালো। পশ্চিমবঙ্গে বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত আইএএস আলোক সিনহা, আর বিশেষ পুলিশ অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অনিল কুমার শর্মাকে। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এই ৬ রাজ্যে আপাতত বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ৪ রাজ্যেই প্রথম দফা ভোট ১৯ এপ্রিল, তার আগেই এই পর্যবেক্ষকদের নিয়োগ করা হল। যেখানে যেদিন ভোট গ্রহণ সেসব লোকসভা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তাদের কাজের উপর নজরদারির দায়িত্ব পালন করবেন ওই পর্যবেক্ষকরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের নির্বিচার বোমাবর্ষণে ৫ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন, যাদের ৪ জন বিদেশি নাগরিক। পশ্চিমা ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেস বলেছেন, ইসরায়েলি বিমান হামলায় তার সংস্থার কয়েকজন কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রিটেন ও পোল্যান্ডের ১ জন করে ত্রাণকর্মী রয়েছেন। অ্যান্ড্রেস এ ধরনের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করার জন্য তেলাবিবের প্রতি আহ্বান জানিয়েছেন। নিহত ত্রাণকর্মীরা উত্তর গাজায় রান্না করা খাবার বিতরণ শেষে দক্ষিণ গাজার রাফায় ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে মধ্য গাজার দেইরাল বালা এলাকায় তাদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েলি জঙ্গি বিমান। মধ্য গাজার আলেক্সা হাসপাতাল সূত্র জানিয়েছে, ৪ জন বিদেশি ত্রাণকর্মী ও তাদের ফিলিস্তিনি গাড়ি চালকের মরদেহ ওই হাসপাতালে আনা হয়েছে। চতুর্থ ত্রাণকর্মীর দেহ এতটা থেঁতলে গেছে যে তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইসরায়েলি হামলায় তার দেশের নারী ত্রাণকর্মী জমি ফ্রাঙ্কমের নিহত হওয়ার ঘটনায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বিগত মাসগুলোতে ইহুদিবাদীদের হাতে গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের আটকের ছবি প্রকাশের ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বেসামরিক বন্দীদের নগ্ন করা এবং তাদের চোখ বেঁধে ফেলে রাখার ঘটনায় সবার মানসপটে ইরাক ও সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের অপতৎপরতার কথা ভেসে ওঠে। আপনারা বিশ্ব সংবাদ শুনছিলেন রেডিও তেহরান থেকে। এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় আঞ্চলিক নিরাপত্তা রক্ষাকারী ৭ ইরানি উপদেষ্টার শহীদ হয়েছেন। এ ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকরের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসের কনসুলেট ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় আঞ্চলিক নিরাপত্তা রক্ষাকারী 7 ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। বিবৃতিতে ইসরায়েলি ওই কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনির প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই ঘটনায় সমবেদনা প্রকাশের পাশাপাশি শহীদি মর্যাদা লাভ করায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, হামলায় সিরিয়া ও লেবাননে নিযুক্ত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও তার ডেপুটি মোহাম্মদ হাদি হাজি রাহিমি সহ 7 সামরিক উপদেষ্টা শহীদ হন। দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, এই হামলার পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে এবং হামলার ধরন বিবেচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে ইরান। এই ব্যাপারে এক প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিগদাদ দামেস্কে ইরানের দূতাবাসে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সাথে টেলিফোনে কথা বলেছেন। এই ফোনালাপে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী দামেস্কে ইরানের দূতাবাসের কনসুলেট ভবনে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক বিষয়ক 1961 সালের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। এই টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানও ইসরায়েলি সন্ত্রাসী হামলার নিন্দা করে বলেছেন, গাজায় পরাজয়ের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এদিকে সিরিয়ায় ইরানি দূতাবাসের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার ঘটনা তদন্ত করতে আজ মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাধারণ অধিবেশনে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে জাতিসংঘে ইরানের প্রতিনিধি নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়ে বলেছিলেন, এই হামলার যেকোনো পরিণতির দায় ইহুদিবাদী ইসরায়েলকে বহন করতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই হামলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পূর্ণ অধিকার তেহরান সংরক্ষণ করে। এ পর্যন্ত সিরিয়া, রাশিয়া, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, কুয়েত এবং পাকিস্তান সহ আরো বেশ কয়েকটি দেশ ইসরায়েলের ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। আজ সকালে ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনাকারী তেহরানে নিযুক্ত সুইস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান তাকে বলেছেন, দামেস্কের হামলার দায় অবশ্যই আমেরিকাকে নিতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বারবার হামলা চালাচ্ছে। এসব হামলা ইদানিং বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে 7 অক্টোবরের হামলার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর সাথে সাথে তেল আবিব বেপরোয়া হয়ে উঠেছে এবং আশেপাশের দেশগুলোতেও হামলা চালাচ্ছে। ইরানের কুদস ফোর্সের কিছু সামরিক উপদেষ্টা পশ্চিম এশীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে, বিশেষ করে দায়েশ বা IS জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সামরিক বাহিনীকে সহায়তা দিচ্ছে। সিরিয়া সরকারের অনুরোধে ও সরকারি আমন্ত্রণে ইরানের সামরিক উপদেষ্টারা সেখানে উপস্থিত রয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক persetoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn। আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn।
রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় জেনারেল সহ সাত ইরানি সামরিক কর্মকর্তা শহীদ, ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে বলে সর্বোচ্চ নেতার ঘোষণা। ইসরায়েলি হামলায় ইরানি সামরিক কর্মকর্তা শাহাদাতের পর সুইস রাষ্ট্রদূতকে তলব। বাংলাদেশের রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি বিবেচনায় নিতে রোসঅ্যাটমকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের উত্তর পূর্বের অরুণাচল রাজ্যে 30 জায়গার নতুন নামকরণ করেছে চীন। ক্ষোভ প্রকাশ করে নয়াদিল্লি বলেছে বেইজিং নির্বোধের মতো কাজ করছে। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 22তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজানে মহান আল্লাহর ভোজসভার এক অনন্য ও সবচেয়ে সুস্বাদু আইটেম হল আল্লাহর স্মরণ। সূরা আহজাবের 41-44 আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে স্মরণ করো, স্মরণ করো খুব বেশি মাত্রায়, সকাল ও সন্ধ্যায় তাঁর প্রশংসা করো। তিনি তোমাদের জন্য দরুদ পাঠান ও তাঁর ফেরেশতারাও তা করেন, যাতে তোমরা নানা ধরনের অন্ধকার থেকে আলোতে আসতে পারো। আল্লাহ মোমিনদের প্রতি দয়ালু। যেদিন আল্লাহর সাথে মিলিত হবে, সেদিন তাদের সাথে ফেরেশতাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। পবিত্র কোরআনের এই বাক্যগুলো নাজিল হয়েছিল এমন এক সময় যখন আহজাবের যুদ্ধ সহ অনেকগুলো যুদ্ধের পর ইসলামী সমাজ অনেক শক্তিশালী ও সুসংহত হয়েছিল। অর্থাৎ বলা হচ্ছে, এতগুলো পরীক্ষা উতরে যাওয়ার পর এখন খুব ভালো অবস্থার মধ্যে তোমরা আল্লাহকে ভুলে যেও না, বরং খুব বেশি মাত্রায় আল্লাহকে স্মরণ করো। নানা ধরনের পারিপার্শ্বিক ঘটনা প্রবাহ ও ব্যস্ততার মধ্যে তোমরা আসল লক্ষ্য আর দায়িত্বের কথা ভুলে যেও না। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম বলেছেন, সব ফরজ দায়িত্ব ও ইবাদতেরই একটা সীমা বা সমাপ্তি আছে কেবল আল্লাহর স্মরণ ছাড়া। আল্লাহর জিক্রের কোনো সীমা পরিসীমা ও শেষ নেই।
রমজানের রোজার পর আরেক রমজানের আগ পর্যন্ত আর রোজা রাখা ফরজ নয়। হজ করার পর আবারও হজ করা ফরজ নয়। প্রাথমিক ফরজ নামাজগুলো শেষ হলে আরও নামাজ পড়া জরুরি নয়। বাৎসরিক জাকাত ও খোমস আদায়ের পর এ সংক্রান্ত কর্তব্য শেষ। কিন্তু আল্লাহর স্মরণ এমন এক বিষয় যে তাতে বেশি বেশি মশগুল থাকার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। মহান আল্লাহ তার প্রতি অল্প ও কম স্মরণে সন্তুষ্ট নন, তাই বলছেন, হে ইমানদাররা, খুব বেশি বেশি আমাকে স্মরণ করো। এটাও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে সেই আল্লাহকে স্মরণ করো বেশি বেশি, যিনি ও তার ফেরেশতারা ইমানদারদের প্রতি দরুদ পাঠান। মহান আল্লাহর দরুদ মানে তার অনুগ্রহ, আর ফেরেশতাদের দরুদ মানে আল্লাহর দরবারে মুমিনদের জন্য ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা। আর এই সবই করা হয় যাতে মুমিনরা অন্ধকারগুলো থেকে আসতে পারে আলোর দিকে। আমাদের চিন্তাভাবনায়, হৃদয়ে, চরিত্রে ও আচার আচরণে কতই না অন্ধকার বা আলোহীনতা বিরাজ করছে। এসব দূর করতে দরকার খোদাই নূর বা আলো। কখনো কখনো গোটা সমাজকে ঘিরে ফেলে নানা ধরনের পশুত্ব ও পাপের অন্ধকার। নেতৃবৃন্দ সহ গোটা সমাজ তখন যেতে থাকে রসাতলে। তাই মুক্তির জন্য দরকার বিবেক, সত্য, ন্যায়পরায়ণতা, ইসলাম ও আধ্যাত্মিকতার আলো। মহান আল্লাহ সেই সব আলোতেই নিতে চান মুমিনদেরকে।
মহাপুরুষরা তথা আল্লাহর ওলিরা আল্লাহর জিক্র বা স্মরণের মধ্যে পান তাঁর সঙ্গে বসে থাকার মহা আনন্দ। তাদের জন্য এ যেন মহা প্রেম অভিসারের আনন্দ। আর সাধারণ মুসলমানের জন্য রমজানের এই সব দিন ও রাতে ঠিক সেই উচ্চতর প্রেমেরই কিছু স্ফুলিঙ্গ বা আলোকছটা কিছু সময়ের জন্য স্বল্প মাত্রায় হলেও দেখা দিতে পারে। কিন্তু আল্লাহর ওলি ও ইমামরা সবসময় আল্লাহর স্মরণের ও একান্ত সাহচর্যের প্রেমময় নেশায় মাতোয়ারা হয়ে থাকেন। তাদের অবস্থা এমন যেন তারা সবসময় নামাজের মধ্যেই থাকেন। সাধারণ মুসলমান ওই পর্যায়ে পৌঁছতে না পারলেও তাদের জন্য আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে বিস্ময়কর সুফল। সাধারণ মানুষের অন্তরে সবসময় বস্তুগত স্বার্থচিন্তা, নানা লোভ লালসা, পাপমুখী ও বিভ্রান্তকারী চিন্তা ঘুরপাক খায়। তাই হৃদয়ের এই ঘরকে কেবল আল্লাহর জন্য খালি করে দিতে হলে ও পবিত্র রাখতে হলে বেশি বেশি আল্লাহকেই স্মরণ করতে হবে। মহান আল্লাহর স্মরণ নানা ধরনের ক্ষতি, প্রলোভনের ফাঁদ ও শয়তানের হামলার মোকাবেলায় হৃদয়ে যোগায় প্রতিরোধের প্রবল শক্তি। আর যে আল্লাহকে স্মরণ করে না, সে সহজেই এইসব ক্ষতি, ফাঁদ ও হামলার মুখে নতজানু হয়ে পড়ে। সব ধরনের যুদ্ধেই মুমিন মুসলমানকে বেশি বেশি আল্লাহর স্মরণের আশ্রয়ে থাকতে হবে।
বাইরের ও ভেতরের জিহাদ ছাড়াও অর্থনৈতিক জিহাদে, সাংস্কৃতিক জিহাদে, প্রচারের ও মানসিক বা মনস্তাত্ত্বিক জিহাদেও আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জরুরি, যাতে খোদাপ্রেমের সঠিক পথে অবিচল থাকা যায়। শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুনির হোসেন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, রোজা হচ্ছে বান্দা এবং তার স্রষ্টার মাঝে ইবাদত, একমাত্র মহান আল্লাহ ব্যতীত আর কেউ এই ইবাদতের প্রতিদান দিতে সক্ষম নয়।
বাস্তবতার ময়দানে আল্লাহর স্মরণের স্বরূপটা কেমন? প্রথমত, আমার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ যদি সত্যের পথে থাকে বা কোনো কিছু পাওয়ার যোগ্য হয়, তাহলে তা তাকে দেয়া তথা ইনসাফের উপর অবিচল থাকা তাতে যদি নিজের ক্ষতিও হয়। সত্যকে তুলে ধরার কারণে নিজেকে খাটো করা বা অপদস্থ করা কঠিন হলেও তাই গুরুত্বপূর্ণ বা জরুরি। দ্বিতীয়ত, মুমিন ভাইকে সব ক্ষেত্রে সহায়তা করা, কখনো অর্থ দিয়ে বা কখনো বুদ্ধি দিয়ে এবং অন্য সব ধরনের সহায়তা দিয়ে মুমিন ভাইয়ের স্বার্থ ও সম্মান রক্ষা করা। তৃতীয়ত, সবসময় আল্লাহকে মনে রাখা। যে কোনো পাপের সময়ও আল্লাহর কথা মনে হলে তা পাপকে রুখে দেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর প্রকৃত জিক্রকারী বা স্মরণকারী হওয়ার তৌফিক দিন।
মহান আল্লাহ পবিত্র মেরাজে তার প্রিয়তম বন্ধু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আহমদ, আমার মর্যাদা ও মহত্বের শপথ, আমার কোনো বান্দা বা দাস যদি আমার জন্য চারটি বৈশিষ্ট্য অর্জন করে সুনিশ্চিতভাবে, তাহলে আমি তাকে বেহেশতে প্রবেশ করাবো। এই চারটি বৈশিষ্ট্য হল, যিহোবাকে সংযত রাখবে ও নিজের জন্য কল্যাণকর কোনো কথা ছাড়া অন্য কোনো কথা সে বলবে না, অন্তরকে নানা ধরনের শয়তানি প্রলোভন থেকে মুক্ত রাখবে, সবসময় এটা মনে রাখবে যে আমি তার সম্পর্কে সচেতন ও তার কাজগুলো দেখছি, এবং সে ক্ষুধার্ত থাকাকে পছন্দ করবে। আজ 23 রমজানের রাত শুরু হচ্ছে, অনেকের মতে এ রাত শবে কদর, তাই এই রাতের বিশেষ আমলগুলো, বিশেষ করে পবিত্র কোরআন অধ্যয়ন ও দোয়াগুলো পাঠের কথা এবং মুসলিম বিশ্ব সহ মানবজাতির সার্বিক সমৃদ্ধির জন্য দোয়া করতে ভুলবেন না। মৃত সব প্রিয়জন, প্রতিবেশী, বন্ধুবান্ধব ও বিশ্বের মজলুম জাতিগুলোর জন্যও বিশেষভাবে দোয়া করা উচিত এমন পবিত্র রাতে। বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থসহ ২২তম রোজার দোয়া।
হে আল্লাহ, আজ তোমার করুণা ও রাহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং বরকত নাজিল করো। আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও। তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও। হে অসহায়দের দোয়া কবুলকারী,
আল্লাহুম্মা ইফতাহ লি ফিহা আবওয়াবা ফাদলিক ওয়া আনজিল আলাইয়া ফিহা বারাকাতাক ওয়া ওয়াফিগনি ফিহা লিমুজিবাতি মারদাতাক ওয়া আসকিনি ফিহা বুহবুহাতি
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ধরনের বেহেশত মসজিদ,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ধারাবাহিক ধরনের বেহেশত মসজিদ অনুষ্ঠানে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মসজিদ হচ্ছে এমন একটি অতিথিশালা যার মেহমানদারি করেন স্বয়ং আল্লাহ তাআলা। এখানে তাঁর দয়া ও মহানুভবতার পরশে প্রতিটি অতিথির হৃদয় ও প্রাণ জুড়িয়ে যায়। মোমিন ব্যক্তিরা এই পবিত্র স্থানে আল্লাহর বিশেষ রহমতের ছায়াতলে ইবাদতের মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভ করেন। প্রতিটি মুসলমানের জীবনে মসজিদের অপরিসীম গুরুত্বের কথা বিবেচনা করে আমরা মসজিদ বিষয়ক নতুন ধারাবাহিক প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব, আর আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ হচ্ছে প্রকৃত প্রেমিক মহান আল্লাহর সঙ্গে মানুষের প্রাণ ও আত্মাকে বিলীন করে দেওয়ার স্থান। ঠিক এ কারণে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করার জন্য মুসলমানদেরকে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। একদম রাসুলে খোদা হজরত জিব্রাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীর কোন স্থান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? হজরত জিব্রাইল যে উত্তরটি দিয়েছিলেন তা হল মসজিদ। কাজেই মসজিদ যখন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান, তখন সেখানে প্রবেশ করা মাত্র যে কোনো মানুষ তার দয়ার পরশে ধন্য হবে, এটাই স্বাভাবিক। এ কারণে হাদিসে এসেছে, যে ব্যক্তি অজু করে মসজিদে প্রবেশ করে, একাগ্র চিত্রে আল্লাহর এবাদতে মশগুল হয়, মহান আল্লাহ তাকে কাবা শরীফ জিয়ারতের সওয়াব দান করেন।
তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মসজিদ গমনে ইচ্ছুক প্রতিটি মানুষকে তার ধারণ ক্ষমতা অনুযায়ী মসজিদে প্রবেশের আদব ও নিয়মকানুন জানতে হবে। কারণ ধর্মীয় জ্ঞান যত বাড়ে মানুষের ইবাদতের মর্যাদাও আল্লাহর কাছে তত বেড়ে যায়। ইমাম সাদেক আলাইহিসসালাম এ সম্পর্কে বলেন, যখনই মসজিদে প্রবেশ করবে তখন জেনে রেখো তুমি এমন এক মহান বাদশার দরবারে উপস্থিত হয়েছ যেখানে পবিত্র আত্মার অধিকারী ছাড়া আর কেউ যেতে পারে না, সত্যবাদী ছাড়া আর কারো সেখানে যাওয়া উচিত নয়। তাঁর সামনে নিজেকে অত্যন্ত হীন ও বান্দা মনে করবে এবং তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এমন কোনো চিন্তা মাথায় আসলে তা ঝেড়ে ফেলে দেবে, কারণ তিনি একাগ্রচিত ও পবিত্র অন্তরের অধিকারী ছাড়া অন্য কারো ইবাদত কবুল করেন না।
বিশ্বনবী মসজিদে প্রবেশের আদব বর্ণনা করতে গিয়ে তার অন্যতম প্রিয় সাহাবি হযরত আবু জর গিফারিকে বলেন, ইয়া আবু জর, জেনে রেখো যে ব্যক্তি মসজিদে আবাদ করার জন্য চেষ্টা ও পরিশ্রম করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে রয়েছে জান্নাত। রাসুলের কথা শুনে আবু জার প্রশ্ন করলেন, ইয়া রাসুলাল্লাহ, আল্লাহর ঘরকে কিভাবে আবাদ করতে পারি? রাসুলের খোদা জবাবে বললেন, মসজিদ আবাদের অর্থ হল এই পবিত্র স্থানে উচ্চস্বরে কথা বলবে না, বেহুদা কাজ বা ব্যবসা সংক্রান্ত কাজ করবে না এবং বাতিল কথা ও কাজ থেকে বিরত থাকবে। এর কোনো একটি করলে তোমাকে কেয়ামতের দিন অনুতপ্ত হতে হবে। কাজেই দেখা যাচ্ছে, মসজিদে অত্যন্ত আদবের সঙ্গে প্রবেশ করার পাশাপাশি সেখানে নিরাপত্তা অবলম্বন করা জরুরি। কারো যদি একান্তই কথা বলার প্রয়োজন হয় তাহলে অতি নিচু স্বরে বলতে হবে, যাতে অন্যের এবাদতের ক্ষতি না হয়।
শ্রোতা বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত আসরে আমরা মসজিদুল হারাম সম্পর্কে কথা বলেছিলাম। তারই ধারাবাহিকতায় আজও এই মসজিদ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। ইতিহাসে এসেছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলে হজরত ইসমাইলকে সঙ্গে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন। এক পর্যায়ে এর দেয়াল যখন উঁচু হয়ে যায় তখন তার উপরে আর নাগাল পাচ্ছিলেন না আল্লাহর এই নবী। এ অবস্থায় হজরত ইসমাইল আলাইহিসসালাম একটি উঁচু পাথর এনে দেয়ালের পাশে বসিয়ে দেন, যাতে তার উপরে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম নির্মাণ কাজ চালিয়ে যেতে পারেন। এই পাথরটি বারবার এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে তার উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতে থাকেন আল্লাহর এই নবী। পাথরটির উপর দাঁড়াতে দাঁড়াতে তার উপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ পড়ে যায়। কাবা ঘরের পাশে হজরত ইব্রাহিমের পায়ের ছাপ সম্বলিত সেই পাথরটি আজও সংরক্ষিত রয়েছে। ইতিহাসে এটি মাকামে ইব্রাহিম নামেই পরিচিত। বর্গাকৃতি এই পাথরের দৈর্ঘ্য ও প্রস্থ 40 সেন্টিমিটার এবং উচ্চতা 50 সেন্টিমিটার।
আব্বাসীয় তৃতীয় খলিফা মেহেদি আব্বাসের শাসনামলে এই পাথরকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়ার পাশাপাশি একটি বড় খাঁচার মধ্যে এটিকে সংরক্ষণ করা হয়। এই খাঁচাটি মসজিদুল হারামের অনেকখানি জায়গা দখল করে আছে বলে 1965 সালে এটি ভেঙে ফেলে অপেক্ষাকৃত ছোট্ট একটি কাঠামোর মধ্যে পাথরটিকে রাখা হয়। মহান আল্লাহ এ সম্পর্কে সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন, যখন আমি কাবাগৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির আলোয় করলাম আর বললাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও। মসজিদুল হারামের পাশে মাকামে ইব্রাহিমের অবস্থান আল্লাহর ঘর জিয়ারতকারী প্রতিটি মানুষকে মহান আল্লাহর কাছে হজরত ইব্রাহিমের অতি উচ্চ মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহর প্রকৃত খলিফার মর্যাদা অর্জনের জন্য প্রতিটি মুমিন মুসলমান এই মাকামে ইব্রাহিম থেকে অনুপ্রেরণা লাভ করে।
কাবা শরীফের উচ্চ মর্যাদা সম্পন্ন আরেকটি অংশ হচ্ছে হাজরে আসওয়াদ পাথর। উপবৃত্তাকার কালো রঙের প্রায় 50 সেন্টিমিটার আয়তনের পাথরটি রূপার তৈরি একটি ফ্রেমের মধ্যে সংরক্ষিত আছে। হজের সময় হাজিরা এই পাথরের সামনে থেকে তাদের তাওয়াফ শুরু করেন এবং কাবা শরীফকে 7 বার প্রদক্ষিণের পর এই পাথরের সামনে এসে তাওয়াফ শেষ করেন। এরপর তারা এই পাথরটি স্পর্শ করেন এবং চুমু খান। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে এই হাজরে আসওয়াদ পাথর। এটি স্পর্শ করার মাধ্যমে বান্দা মহান আল্লাহর প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করে।
হযরত আদম আলাইহিস সালাম প্রথম কাবা শরীফ নির্মাণের পর এই পাথরকে এই কাবা ঘরের পূর্ব পাশে স্থাপন করেছিলেন। হযরত ইব্রাহিম যখন এই মসজিদ পুনঃস্থাপন করেন তখন হাজরে আসওয়াদ পার্শ্ববর্তী আবু কুবাইস পাহাড়ে পড়েছিল। হযরত ইব্রাহিম পাথরটিকে উঠিয়ে তার আগের জায়গায় স্থাপন করেন। ওই ঘটনার 100 বছর পর বিশ্বনবীর বয়স যখন 35 বছর তখন প্রবল বর্ষণ ও বন্যায় কাবা শরীফের মারাত্মক ক্ষতি হয়। তখনও নবুয়াত লাভ না করলেও উন্নত চারিত্রিক গুণাবলীর কারণে কুরাইশদের কাছে আল আমিন নামে পরিচিত ছিলেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত কাবা পুনর্নির্মাণ করতে গিয়ে কুরাইশ বংশের চারটি গোত্রের লোকজন হাজরে আসওয়াদকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হন। কোন গোত্রের মানুষের কাছে এই মূল্যবান পাথর কাবা শরীফে স্থাপিত হবে তা নিয়ে সৃষ্টি হয় এই দ্বন্দ্ব। এ অবস্থায় রাসূলুল্লাহ একটি চাদরের উপর পাথরটি উঠিয়ে চার গোত্রের চারজনকে চাদরটির চার কোণ ধরে নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে বললেন। এরপর তিনি নিজের হাতে পাথরটি জায়গা মতো বসিয়ে দেন। এভাবেই নবুয়াত প্রাপ্তির আগেই একটি মহান কাজ বিশ্বনবীর হাতে সম্পন্ন হয়।
হিজরে ইসমাইল হচ্ছে আল্লাহর ঘরের আরেকটি মূল্যবান অংশ। এটি কাবা শরীফের সঙ্গে লাগানো একটি উন্মুক্ত স্থান, যা অর্ধ বৃত্তাকার একটি দেয়াল দিয়ে ঘেরা। কোনো কোনো সূত্র মতে এখানে হযরত ইসমাইল আলাইহিসালাম ও তার মা বিবি হাজরা বসবাস করতেন এবং তারা মারা গেলে তাদেরকে এখানেই দাফন করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি একবার কাবা ঘরের ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করতে চাইলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাত ধরে হিজরে ইসমাইলের মধ্যে নিয়ে যান এবং বলেন, যখন তোমার কাবা ঘরে নামাজ পড়তে ইচ্ছে হবে তখন এখানে এসে নামাজ আদায় করবে, কারণ এটি কাবারই অংশ। কিন্তু তোমার গোত্রের লোকেরা কাবাঘর পুনর্নির্মাণের সময় এটিকে এই ঘরের বাইরে রেখে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সূত্র ধরে ফকিহগণ রায় দিয়েছেন, হজের আনুষ্ঠানিকতা পালনের সময় হিজরে ইসমাইলের ভেতর দিয়ে হাঁটা যাবে না, বরং এটি সহ কাবাঘরকে তাওয়াব করতে হবে। বর্তমানে হিজরে ইসমাইলের দেয়ালের উচ্চতা 1.32 মিটার, এর ব্যাসার্ধ 5.8 মিটার এবং কাবা শরীফ থেকে এই দেয়ালের দূরত্ব 2.22 মিটার। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের নতুন ধারাবাহিক ধরনীর বেহেশত মসজিদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক নতুন ধারাবাহিকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ,
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি তার এক ভাষণে পাশ্চাত্যের লাইফ স্টাইলের সমালোচনা করে বলেছেন, পাশ্চাত্যের সংস্কৃতি মানুষের হৃদয় ও মনকে বৈষয়িক করে তুলছে এবং জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্যের গণ্ডিকে অর্থ সম্পদ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছে। তারা আধ্যাত্মিক লক্ষ্য ও আদর্শ এবং আত্মিক উৎকর্ষকে পাশ কাটিয়ে পাপাচারকে স্বাভাবিক বিষয়ে পরিণত করেছে, এর ফলে পরিবার প্রথা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের আসরে আমরা পাশ্চাত্যে জীবন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ ভোগবাদ নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
বর্তমানে ভোগবাদ হচ্ছে পাশ্চাত্যের জীবন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। এই ভোগবাদ পুঁজিবাদী অর্থনীতির চাকাকে গতিময় করেছে এবং সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। ভোগবাদকে শুধু অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে চলবে না, সমাজ ও সংস্কৃতির উপর এর ব্যাপক প্রভাব রয়েছে। ভোগবাদ মূলত মানুষকে প্রতিনিয়ত পণ্য ও সেবা গ্রহণে উৎসাহিত করে। শিল্প বিপ্লবের পর থেকে ভোগবাদ পণ্যের উৎপাদনের প্রবণতাকে অতি উৎপাদনের দিকে ঠেলে দিয়েছে, যেখানে পণ্যের সরবরাহ ভোক্তার চাহিদার চেয়েও বেশি। এ কারণে প্রস্তুতকারকরা বিজ্ঞাপন সহ নানা কৌশলে মানুষকে নতুন পণ্য ক্রয়ে বাধ্য করছে। বাস্তবে দেখা যাচ্ছে মানুষ তার প্রয়োজনে নয়, বরং সামাজিক মর্যাদা বাড়াতে পণ্য কিনছে বা সেবা নিচ্ছে। ভোগবাদ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করার কারণে নানা প্রান্তের সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ ও মনোবিজ্ঞানীরা এ নিয়ে ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছেন।
প্রখ্যাত লেখক তিম দুশান এ সংক্রান্ত একটি নিবন্ধে ইনফোগ্রাফিক্সের মাধ্যমে বিভিন্ন দেশের লাইফ স্টাইল তুলে ধরেছেন। সেখানে তিনি দেখিয়েছেন, বর্তমান বিশ্বের মোট 700 কোটি মানুষ যদি এখনই মার্কিনীদের স্টাইলে জীবনযাপন শুরু করে, তাহলে এই পৃথিবীতে স্থান সংকুলান হবে না। এজন্য আমাদের পৃথিবীর আয়তনের 4 গুণ জায়গা প্রয়োজন হবে। তিম দুশান আরও লিখেছেন, ভোগবাদী জীবনাচারের নেতিবাচক প্রভাব সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও পরিসংখ্যান থাকা সত্ত্বেও মানুষ এ বিষয়ে সতর্ক হচ্ছে না। কিন্তু নিশ্চিতভাবে এই জীবনাচার একদিন মানব সভ্যতাকেই ধ্বংসের মুখে ঠেলে দেবে। তিনি লিখেছেন, বর্তমান বিশ্বের মানুষ প্রতি বছর 1000 কোটি পশুর গোশত খাচ্ছে, প্রতি বছর 1600 কোটি পিস পোশাক পরিচ্ছদ এবং কেবল একবার ব্যবহার উপযোগী পণ্য ব্যবহার করছে অথবা ডাস্টবিনে নিক্ষেপ করছে। তার মতে এই পরিসংখ্যান মানুষের জন্য শুভ ইঙ্গিত বহন করে না।
ভোগবাদ সম্পর্কে অঞ্চল ভিত্তিক তথ্য থেকে এটা সুস্পষ্ট, পাশ্চাত্যের দেশগুলোতে এই প্রবণতা সবচেয়ে বেশি, আর পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে এক্ষেত্রে এগিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যেক নাগরিকের মাথা পিচ্ছু পণ্যের ব্যবহার বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। মার্কিন নাগরিকদের মাঝে পণ্যের ব্যবহার ও সেবা গ্রহণের প্রবণতা মাত্রাতিরিক্ত। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের মাত্র 5% মানুষ বসবাস করে, কিন্তু গোটা বিশ্বে ব্যবহৃত জ্বালানির 20% তারা ব্যবহার করে। বিশ্বে মোট যে পরিমাণ মাংস খাওয়া হয় তার 15% খান মার্কিন নাগরিকরা, আর গোটা বিশ্বের মোট বর্জ্য ও আবর্জনার 40% উৎপাদিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। অতীতে মানুষের জীবনাচার ছিল অত্যন্ত সাধারণ। মানুষের প্রয়োজন মতো পণ্য উৎপাদিত হতো, কিন্তু শিল্প বিপ্লবের পর থেকে পুঁজিপতি পণ্য প্রস্তুতকারকরা বিশাল বাজারের প্রয়োজন অনুভব করেন। তারা কলকারখানায় মাত্রাতিরিক্ত উৎপাদনের মাধ্যমে মুনাফা অর্জনকেই সবকিছুর ঊর্ধ্বে স্থান দেন।
পশ্চিমা পণ্য প্রস্তুতকারীদের সাধারণ সূত্র হল, পণ্যের ব্যবহার যত বেশি হবে উৎপাদন তত বাড়ানো যাবে, আর উৎপাদন বৃদ্ধি মানেই বেশি মুনাফা। অন্যভাবে বলা যায়, পাশ্চাত্যের পুঁজিবাদী পণ্য প্রস্তুতকারকরা ইচ্ছে করে মানুষের মধ্যে পণ্যপ্রীতি তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করছে। তারা ব্যাপক প্রচারণার মাধ্যমে পণ্য ব্যবহার ও সেবা গ্রহণের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন এনেছেন, আর এক্ষেত্রে গণমাধ্যম ব্যাপক ভূমিকা রাখছে। প্রচারণার মাধ্যমে মানুষের মনে ভোগ্যপণ্যের প্রতি কৃত্রিম আকাঙ্ক্ষা তৈরি করা হচ্ছে। এই আকাঙ্ক্ষা ব্যক্তির প্রয়োজনের কারণে সৃষ্টি হয়নি, এর পেছনে রয়েছে সামাজিক মনস্তাত্ত্বিক চাপ। ভোগবাদের একটি নেতিবাচক প্রভাব হল এটি মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে। ভোগবাদিতার মানে হল পৃথিবীতে যা কিছু আছে সবই ভোগের জন্য, যা ভোগের যোগ্য নয় তার কোনো মূল্য নেই। ভোগবাদীর কাছে ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক বা রাষ্ট্রীয় সম্পর্কও ভোগের বস্তু। যে সম্পর্কে ভোগের কিছু নেই তা টিকিয়ে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করে না ভোগবাদীরা। ভোগবাদিতাই ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত নিয়ন্ত্রিত গৃহীত হয় ভোগের সুযোগ থাকা না থাকার ভিত্তিতে।
ভোগ বস্তু নির্ভর হওয়ার কারণে এখান থেকে যে সুখ আসে তা হয় ক্ষণস্থায়ী। ভোগবাদ মানব জাতিকে আত্মবিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। ভোগবাদী সমাজ প্রতিটি ক্ষণে আমাদেরকে এ কথায় স্মরণ করিয়ে দিচ্ছে, আমার যথেষ্ট নেই, টাকা আছে কিন্তু যথেষ্ট নয়, বাড়ি আছে কিন্তু যথেষ্ট নয়, সময় আছে কিন্তু তা যথেষ্ট নয়। ভোগ ও ত্যাগ দুটি বিপরীত জীবন দর্শন। ত্যাগের জীবনেও যে সুখ আছে তা ভোগবাদীরা বুঝতে পারে না। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানে শেষ করছি। আগামী আসরেও ভোগবাদ নিয়ে কথা বলার ইচ্ছা রইল, আপনারা সে আসরেও আমাদেরকে সঙ্গ দেবেন এ প্রত্যাশা করছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։